45 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল মর তবু দম দে। আগেকার দিনে যারা লোহা লক্করের কাজ করত, মানে লোহা দিয়ে বিভিন্ন হাতিয়ার বানাত, তাদেরকে বলা হতো কামার। কামারেরা লোহাকে গরম করে পিটিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাত। কামারের কাজটাকে তাই শিল্পকর্মের মতো মনে করত অনেকেই,
বিশেষ করে গ্রামের মুরব্বীরা তাদের ছেলে সন্তানদেরকে এই কামারের কাছে দিয়ে যেত, যাতে তারা শিল্পের সাথে পরিচিত হতে পারে, সেই সাথে অলস কিংবা বেকার ঘোরাফেরা করার সুযোগ না পায়। ছেলেদের অভিভাবকেরা আরও একটা কাজ করত, তারা তাদের ছেলে সন্তানদের বাজারে পাঠাত। এতে করে ছেলেরা কাজও শিখত, সেই সঙ্গে রোজগারেরও ব্যবস্থা হতো, সংসার চলে যেত দিব্যি, সঞ্চয়েরও ব্যবস্থা হতো। কিন্তু পরিবারে অলস ছেলেও যে ছিল না তা কিন্তু নয়। এই অলস ছেলেরা সমস্যায় ফেলে দিত অভিভাবকদের। এরকমই এক অলসকে নিয়ে রয়েছে আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই কামনা করছি।
সেই সুদূর অতীতে এক কিশোর ছেলে ছিল ভয়াবহ রকমের অলস। কোনো কাজই সে করতে চাইত না, খালি খাওয়া আর ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। কাজের কথা শুনলেই সে মন মরা হয়ে যেত। ছেলের এই ভাবসাব দেখে বাবা চিন্তা করল তাকে কামারের কাছে দেবে কাজ শেখার জন্য। কামারের কাজকর্ম শৈল্পিক হলেও বেশ কঠিন এবং পরিশ্রমের কাজ। ওই কাজে ছেলেকে দিলে ছেলের অলসতা বাপ বাপ করে পালাবে। বাবা একদিন ছেলের হাত ধরে নিয়েই গেল কামারের কাছে। কামার তার দোকানেই ছিল। সালাম এবং কুশল বিনিময়ের পর অলসের বাবা বলল, ওস্তাদ, ছেলেটা আমার যথেষ্ট চালাক চতুর। ভাবছি এই গ্রীষ্মের ছুটির অবসর দিনগুলোতে যেহেতু পড়ালেখা নেই আপনার কাছে রেখে যাব, আপনি ওকে ঠিক আপনার মতো একজন দক্ষ শিল্পী বানিয়ে ছাড়বেন।
ওস্তাদ কামার ভদ্রলোক অলস ছেলেটার দিকে একবার অভিজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল, এগুলো হচ্ছে আমার কাজের হাতিয়ার। কোন হাতিয়ার কি কাজে লাগে ছেলেকে ব্যাখ্যা দিয়ে বোঝাল। এরপর ছেলেকে হাপড় দেখিয়ে বাবাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমার চেয়েও ভালো কামার বানিয়ে ছাড়ব ওকে। তবে হ্যাঁ, শর্ত হল কাজে মন বসাতে হবে। বাবা বলল, ওস্তাদ, এই ছেলের অভিভাবক এখন থেকে আপনি। আপনি ভাববেন ও এখন আপনারই ছেলে, যেরকম প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন মনে করবেন দেবেন। আমি শুধু চাই ও এক সুদক্ষ কামার হোক। এই বলে বাবা তার অলস পুত্রকে ওস্তাদ কামারের কাছে সঁপে দিয়ে চলে গেল। বাবা চলে যাওয়ার পর তার অলস ছেলে বুঝতে পারল এটা অলসতা করার জায়গা নয়। তারপরও সে অলস মুহূর্ত কাটাবার ফাঁক ফোকর খুঁজতে লাগল। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। কি করে কাজ কম করা যায়, কিভাবে কম পরিশ্রম করে কম ক্লান্ত হওয়া যায়, সেই সব উপায় খুঁজতে লাগল ছেলে। ওস্তাদ কামার তার প্রশিক্ষণের কাজ শুরু করে দিল। অলস ছেলেকে কাজের সকল যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বলল কোন যন্ত্র দিয়ে কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়। সবশেষে হাপড় দেখিয়ে বলল, দেখো বাবা, আমরা যা কিছুই বানাতে চাই প্রথমে লোহাকে এই গন গনে আগুনের ভেতর জ্বালাই। লোহা গরম হয়ে লাল রঙের হয়ে গেলে নরম হয়ে যায়। ওই নরম অবস্থায় তাকে পিটিয়ে পিটিয়ে যে ডিজাইন করতে চাই করি। এই কাজের জন্য হাপড়ের আগুন টকটকে লাল এবং প্রাণবন্ত হতে হবে। হাপড়ের ভেতরের আগুন যদি জল জলে না হয়, যদি মিট মিটে লাল হয়, তাহলে কোনো কাজ করা যাবে না, লোহাও নরম হবে না। এখন যাও, বিসমিল্লা পড়ে হাপড়ের কাছে গিয়ে বসো। হাপড় হলো এক ধরনের বায়ু উৎপাদন এবং প্রবাহের যন্ত্র।
আজকাল যেমন বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে বাতাস উৎপাদনের ব্যবস্থা রয়েছে, সেকালে এরকম ছিল না। চামড়ার কয়েক স্তর বিশিষ্ট মুখ খোলা বেলুনের মতো একটা যন্ত্র ছিল। বেলুনের ওপরের স্তরে রশি লাগিয়ে উপরে কোথাও এমনভাবে ঘুরিয়ে নিচে আনা হতো যাতে ওই রশি ধরে টান দিলেই হাপড়ের ভেতরের বাতাস খোলা মুখ দিয়ে বেরিয়ে চুল্লির ভেতর যেত আর কয়লার আগুন গন গন করে জ্বলে উঠত। ওস্তাদ তাকে ওই হাপড়ের রশি ধরে টেনে টেনে আগুন জ্বালাতে বলল। সবশেষে বলল, আমরা কামারেরা এই কাজটাকে বলি দম দেয়া বা ফু দেয়া। তুমি এখন হাপড়ে দম দিতে থাকো। অলস ছেলে নিজেকে খুব কাজের লোক হিসেবে প্রমাণ দিতে বলল, আহে ঠিক আছে ওস্তাদ। এই বলে হাপড়ের পাশে গিয়ে বসল এবং ওস্তাদের কথা মতো রশি টেনে টেনে হাপড়ে বাতাস দিতে লাগলো। এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। ওস্তাদের কথা মতো রশি টেনে টেনে হাপড়ের বাতাস দিতে লাগলো অলস ছেলে। রশি ধরে টান দিলেই চামড়ার বেলুনের ভেতর থেকে বাতাস হাপড়ের ভেতর যেত এবং কয়লার আগুন গন গন করে উঠত। এভাবে ঘণ্টাখানেক কেটে গেল। অলস ছেলে হঠাৎ কাজের চাপে ক্লান্ত হয়ে গেল। তাই ওস্তাদের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, ক্লান্ত হয়ে গেছি, আমার ডান পাটা একটু লম্বা করে দম দিতে পারবো? ওস্তাদ তার কপালের ঘাম মুছে নিয়ে বলল, এত দ্রুত ক্লান্ত হয়ে গেছ, অসুবিধা নেই, ডান পাটা লম্বা করে ছড়িয়ে দাও। এর কিছুক্ষণ পরই অলস ছেলে বলে উঠল, ওস্তাদ, বাপাটা একটু লম্বা করে ছেড়ে দেব। ওস্তাদ অনুমতি দিল বাপাটাও ছড়িয়ে দিতে, কিন্তু ছেলে তাতেও ক্ষান্ত হলো না। সে বিরক্ত হয়ে উঠতে লাগলো। কাজটা যেন তার জন্য ভয়াবহ কষ্টের মনে হলো। বলেই বসল, ওস্তাদ, একটু শুয়ে শুয়ে কাজ করতে পারবো? অসুবিধা নেই, হাপড়ে দম দেওয়ার কাজ হবে। ওস্তাদ এবার এক ঝলকে মাথা ঘুরিয়ে ছেলেটার দিকে তাকাল,
বলল, এরকম কথা তো আর কখনো শুনিনি, শুয়ে শুয়ে বিশ্রামও নেবে কাজও করবে, ঠিক আছে, যদি তাতে তোমার সুবিধা হয় সমস্যা নেই, করো। অলস ছেলে শুয়ে শুয়েই তার কাজ চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে মনে মনে বলল, আমি তো সাংঘাতিক বোকা, হাপড়ের পাশে ঘুমিয়ে নিচ্ছি না কেন, ঘুমালেই তো পারি। ছেলে অবসাদে হাই তুলতে তুলতে ওস্তাদকে বলল, ওস্তাদ, আবহাওয়া বেশ গরম আজ, মানুষ অল্প কাজেই কেমন ক্লান্ত হয়ে যায়। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে হাপরের পাশেই ঘুমোতে ঘুমোতে দম দেব। ওস্তাদ এবার অলস ছেলের কাণ্ড দেখে রেগে গেল। তার হাতের বিশাল হাতুড়িটা এক পাশে রেখে বলল, তুই মর তবু দম দে। এই ঘটনার পর থেকে যখনই কেউ কাজে মনোযোগ না দিয়ে ফাঁকি দেওয়ার অজুহাত খুঁজে বেড়ায়, তখনই বলা হয় মর তবু দম দে। শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্প আজ এখানেই শেষ হচ্ছে। আবারও কথা হবে আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের আরো কিছু দিক নিয়ে আলোচনা করব।
সুরা আলে ইমরানে এসেছে, তিনি যখন শুনছিলেন, যখন ইমরানের স্ত্রী বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে এটি আমি তোমার জন্যে নজরানা দিলাম, তাকে তোমার খেদমতের জন্যে মুক্ত করব, আমার এই নজরানা কবুল করে নাও, তুমি তো সব কিছু জানো ও শোনো। মারিয়ামের মা তথা ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হন, তখন তিনি ভেবেছিলেন তার পেটের সন্তানটি হবে ছেলে, তাই তিনি তাকে ইবাদত কেন্দ্রের খাদেম করার মানত করেছিলেন। কিন্তু সন্তান জন্ম নেয়ার পর দেখা গেল যে ছেলের পরিবর্তে একটি মেয়ে জন্ম নিয়েছে, তখন তিনি বিস্মিত হলেন, তাই এই মানত পালন করা সম্ভব হবে না বলে তিনি মনে করলেন।
কিন্তু মহান আল্লাহ মারিয়াম সালামুল্লাহ আলাইহার মায়ের এই মানতকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন এবং মারিয়ামকে সুশিক্ষিত করার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তার অভিভাবক করেন, যিনি ছিলেন তার খালু। মারিয়াম যতই বড় হতে থাকেন ততই খোদাভীরুতা, জ্ঞান ও মহত্ব প্রকাশিত হয়ে থাকে। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, যখন জাকারিয়া মারিয়ামের মেহরানের তথা ইবাদত গৃহ সংলগ্ন মারিয়ামের ঘরে প্রবেশ করতেন, তখনই তার কাছে ফলমূল দেখতে পেতেন যা এই ঋতুতে পাওয়া যেত না। জাকারিয়া সবিস্ময়ে প্রশ্ন করতেন, এসব খাবার তোমার কাছে কোথা থেকে আসে? মারিয়াম জবাবে বলত, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহ যাকে চান বেহিসেবে দান করেন। এর পরের কয়েকটি আয়াতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। এরপর আবারও মারিয়াম সালামুল্লাহ আলাইহার গৌরবময় ও পবিত্র জীবনের কথা এসেছে পবিত্র কোরআনে। এই সুরার 42 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
তারপর ফেরেশতারা মারিয়ামের কাছে এসে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্রাধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিয়েছেন। পবিত্র কোরআন ঈসা আলাইহিসসালামকে অত্যন্ত বড় মর্যাদা সম্পন্ন নবী হিসেবে উল্লেখ করেছে। তিনি কাদা মাটি দিয়ে পাখির কাঠামো তৈরি করে তাতে ফুঁক দিলে আল্লাহর ইচ্ছায় তা জীবন্ত পাখিতে পরিণত হতো। তিনি জন্মগত অন্ধত্ব দূর করতেন এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন ও আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করতেন। তিনি সবসময় তাঁর অনুসারীদের বলতেন, মহান আল্লাহ আমার ও তোমাদের প্রতিপালক, তোমরা কেবল তাঁরই ইবাদত করো আর এটাই হলো সরল পথ।
একবার 12 জন ইহুদি এই পরিকল্পনা নেয় যে তারা প্রথম দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রকাশ্যে ঈমান আনার কথা ঘোষণা করবে, কিন্তু সন্ধ্যার পর কাফির হয়ে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এ মিথ্যা কথাটি বলবে যে আমরা কাছ থেকে মুহাম্মদের আচরণ ও বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে শেষ নবী বা মুহাম্মদের এইসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, সেই সব বৈশিষ্ট্যের সঙ্গে তাঁর আচরণ ও বৈশিষ্ট্যের মিল নেই, আর এজন্যই তার ধর্ম ত্যাগ করেছি। তারা ভেবেছিল এই মিথ্যাচারের ফলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে পড়বে, কিন্তু আল্লাহ সূরা আল ইমরানের 72 নম্বর আয়াতে ইহুদিদের এই ষড়যন্ত্র ফাঁস করে দেন। মুবাহিলা সূরা আল ইমরানে উল্লেখিত আরও একটি ঘটনা মাত্র। এই সূরার 62 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
এই জ্ঞান এসে যাওয়ার পরও এখন যে কেউ এ ব্যাপারে তোমার সঙ্গে ঝগড়া করে, হে মুহাম্মদ, তাকে বলে দাও, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রগণকে তোমাদের পুত্রগণকে, আর আমাদের নারীদেরকে তোমাদের নারীদেরকে, আর আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে। তারপর আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি যে যে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। একদল খ্রিস্টান বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে বিতর্কে লিপ্ত হন। খ্রিস্টানরা বলছিল ঈসা আলাইহিসাল্লাম ছিলেন খোদা বা স্রষ্টা। তারা তাদের এই ধারণার বিরুদ্ধে রাসূলুল্লাহর অকাট্য যুক্তিকেও মেনে নিচ্ছিল না, তাই তিনি মিথ্যাবাদীর ওপর অভিশাপের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। অর্থাৎ উভয় পক্ষই প্রভুর কাছে এই দোয়া করবেন যে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী তারা যেন আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যায়। এই পদক্ষেপ পরের দিন পর্যন্ত স্থগিত থাকে।
খ্রিস্টানরা নিজেদের মধ্যে এ কথা বলাবলি করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরের দিন তার সাহাবিদের নিয়ে আসেন তাহলে স্পষ্ট হবে যে তার দাবিগুলো মিথ্যা, আর যদি তিনি নিজের পরিবারবর্গ ও প্রিয়জনকে নিয়ে আসেন তাহলে এটা স্পষ্ট হবে যে তার নবী হওয়ার বিষয়ে তিনি নিশ্চিন্ত, কারণ কেউ কখনো নিজের প্রিয়জন ও পরিবারবর্গকে আল্লাহর অভিশাপ এবং বিপদের মধ্যে ঠেলে দিতে চায় না। যদি দ্বিতীয় অবস্থা দেখা যায় তাহলে আমরা আর মুবাহিলা বা পরস্পরকে অভিশাপ দেওয়ার অনুষ্ঠানে গ্রহণ নেব না। পরদিন সকালে দেখা গেল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা ও চাচাতো ভাই আলী আল ইসলামের কন্যা ফাতিমা সালামুল্লাহি আলাইহা এবং নাতি হুসাইন ও হাসাইন আল ইসলামকে নিয়ে মুবাহিলা অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানে এসেছেন। বদর ও অহুদ যুদ্ধ সম্পর্কিত আলোচনা সূরা আল ইমরানের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এবং এ সূরায় এসেছে,
তোমরা মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও। এ তো কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি। এ সময় ওই অবস্থাটি তোমাদের ওপর এজন্যে আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কে, আর তিনি তোমাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থ সত্য ও ন্যায়ের সাক্ষী হবে, কেননা জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না।
বদরযুদ্ধে মুসলিম সেনাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কিন্তু তা সত্ত্বেও তারা 1000-এরও বেশি কাফির সেনাকে পরাজিত করেন। কিন্তু অহুদের যুদ্ধে মুসলমানরা যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন একদল মুসলিম সেনা শত্রুদের কৌশলের দিকে লক্ষ্য না রেখে গণিমত লাভের জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধ অবস্থান ত্যাগ করায় শত্রুরা মুসলিম সেনাদের উপর অতর্কিতে পেছন থেকে হামলা করে, ফলে মুসলমানরা পরাজিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। সূরা আলে ইমরানে এইসব জয় পরাজয়ের আলোকে জিহাদ ও প্রতিরক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তুলে ধরেছে, যেমন মুমিনদের প্রতি অদৃশ্য খোদাই সাহায্য, বিজয় সম্পর্কে আশাবাদী হওয়া ও হতাশ না হওয়া, যুদ্ধের ময়দানে দৃঢ় প্রতিরোধ চালিয়ে যাওয়া, শত্রুর মোকাবেলায় ভীত না হওয়া ও পালিয়ে না যাওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতি, খোদাই পরীক্ষা এবং যুদ্ধের ময়দানে চরম দুরবস্থার মধ্যেও আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব, এসব শিক্ষা সব যুগের জন্যই, বিশেষ করে আগ্রাসন কবলিত দেশগুলোর জন্য জরুরি।
এছাড়াও মুসলিম ঐক্যের ওপর গুরুত্ব আরোপ সূরা আলে ইমরানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠের ফজিলত সম্পর্কে বলেছেন, এই দুই সূরা দুই ফেরেশতার আকৃতি নিয়ে বিচার দিবসে তাদের পাঠকের জন্য সাফায়াত করে তাদেরকে বেহেশতে নিয়ে যাবে।
সুস্থ পরিবার, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা বলেছি বিশ্বব্যাপী আজ পরিবারের ভিত কেমন যেন নড়বড়ে হয়ে উঠেছে, আগের সেই মজবুত ভিতটা যেন আর নেই। পরিবার বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তো একটি পরিবারকে বাইরে থেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়, এর বাইরেও নৈতিক এবং আচরণগত সমস্যাও রয়েছে যা একটি পরিবারকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।
পারিবারিক ঐতিহ্য ও সামাজিক প্রথাগুলো এসবের প্রভাবে অনেকটাই ম্লান হয়ে গেছে। সৌখিনতা ও বিলাসিতা এখন সামাজিক আচার অনুষ্ঠানের উপর প্রভাব ফেলছে এবং এমন সব নতুন নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে যেগুলো নিয়ে আগে কেউ ভাবতও না। আজকের আসরে আমরা পরিবারের বই এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব। একটি শিশু 6 বছর বা তারও বেশি বয়সে বই পড়তে শুরু করে, তবে বাসায় বই পড়ার চর্চা থাকলে, বিশেষ করে বাবা মা অন্তত ঘুমানোর সময় কিংবা বিশ্রাম নেওয়ার সময়ও যদি বই পড়েন, তাহলে শিশুরা আরও আগে থেকেই বই পড়ার অভ্যাস করে ফেলতে পারে। এ নিয়েই কথা হবে আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বাবা মায়ের উচিত এমন ধরনের বই নির্বাচন করা যা সন্তানদের বয়সের সঙ্গে প্রাসঙ্গিক এবং তাদের পছন্দসই হয়, সেই সঙ্গে যেসব বই বাচ্চারা পড়েছে সেগুলোর সঙ্গে বাবা মায়ের পরিচয় থাকা ভালো। 5 বছর বয়সের কম শিশুদের ক্ষেত্রে বিচিত্র রঙিন ছবিযুক্ত এবং রোমাঞ্চকর বই নির্বাচন করলে তাদের ভালো লাগবে।
এগুলোর মাধ্যমে শিশুরা গাছপালা, পশু পাখি সহ বিভিন্ন বস্তুর সঙ্গে পরিচিত হয়ে উঠবে। কাপড় কিংবা হার্ডবোর্ডের বইগুলো এ বয়সের বাচ্চাদের জন্য অনেক বেশি উপযোগী। 6 থেকে 9 বছরের শিশুদের জন্য অ্যাডভেঞ্চার ধর্মী ও গল্পের বই উপযোগী। বাবা মা সন্তানদের জিজ্ঞেস করে করে তাদের ভালো লাগা বা পছন্দগুলো জেনে নিতে পারেন। তাদের আগ্রহ ও পছন্দ জানতে পারলে বাবা মা যদি তাদেরকে সে বিষয়ে উৎসাহী করে তুলতে পারেন, সেটা গল্পের বই পড়তে দেওয়ার চেয়েও বেশি কার্যকর হবে।
এক্ষেত্রে বাবা মা বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব ও চরিত্রগুলো সম্পর্কে বাচ্চাদের ধারণা দিতে পারেন, বিখ্যাত মনীষীদের গল্প শোনাতে পারেন, যাতে তারাও তাদের মতো হয়ে ওঠার ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারে। বাবা মা শিশুদের কাছ থেকে তাদের নিজেদের ভাষার সেই সব গল্প শুনতে পারেন। এভাবে শিশুরা যৌক্তিকভাবে যেমন চিন্তা করতে শিখবে, তেমনি তাদের স্মৃতি ও প্রজ্ঞা সেই শৈশব থেকেই বেড়ে উঠতে শুরু করবে। রঙিন ছবিও শিশুদেরকে সাহায্য করে গল্প বুঝতে এবং মনে রাখতে। 10 বছর এবং তার পরবর্তী বয়সের শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলার চেষ্টা করব। চলুন এখন মিউজিক বিরতি দেওয়া যাক।
দশ বছর কিংবা তার চেয়ে বড় শিশুদের জন্য বই নির্বাচনটা একটু জটিল, কারণ এ বয়সের শিশুদের পছন্দের বইয়ের বিষয় আসলে তাদের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। নিজস্ব পছন্দের ব্যক্তিত্বকে তারা খুঁজতে চায় এবং তার পছন্দের ব্যক্তিত্বের লেখা বই তাদের ভালো লাগে। এর কারণ হল তাদের ভেতরের যেসব চাহিদা রয়েছে, ওই লেখকদের বই পড়ে তারা সেসব চাহিদার খোরাক পেয়ে যায়। এই ভালো লাগার মধ্য দিয়ে বিশ্ব সম্বন্ধে তাদের মন ও মননে একটা ধারণা তৈরি হয়ে যায়। নৈতিকও হতে পারে এই ধারণা, হতে পারে আধ্যাত্মিকও। এভাবে শিশুরা যতই বাড়তে থাকে তাদের বই নির্বাচনের ক্ষেত্রেও তারা স্বাধীন হয়ে ওঠে। তবে বাবা মায়ের উচিত তাদের সন্তানেরা যেসব বই পড়ে সেসব বই সম্পর্কে লক্ষ্য রাখা।
কখনো যদি বাচ্চারা অশোভন বা তাদের জন্য অনুপযোগী কোনো বই নির্বাচন করেই বসে, তাহলে ওই বইয়ের বিষয়বস্তু কিংবা তার ভালো মন্দ দিক নিয়ে বাবা মার উচিত তাদের সঙ্গে কথা বলা। বইটি পড়তে নিষেধ করা হলে কোনো লাভ হবে না, বরং তাদের কৌতূহল আরও বেড়ে যেতে পারে। গল্পের বইয়ের পরিবর্তে সন্তানদেরকে সমকালীন ইতিহাস, ভৌগোলিক ইতিহাস কিংবা বিজ্ঞান বিষয়ক মজার মজার বিষয়বস্তু নিয়ে লেখা বই পড়ার অভ্যাস করানোর চেষ্টা করা যেতে পারে। এর ফলে সন্তানেরা অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠবে এবং তার চারপাশের বিশ্বকে তারা আবিষ্কার করতে শিখবে এবং বুঝতে চেষ্টা করবে।
বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বই মেলা হয়। এসব বই মেলায় বাচ্চাদের নিয়ে যাওয়া ভালো। মেলায় গিয়ে বাবা মা বই প্রকাশক কিংবা বই বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে বই সংক্রান্ত ধারণা নিতে পারেন। ইন্টারনেটে সার্চ দিয়েও পেতে পারেন গ্রন্থ বৈচিত্র্য। এর ফলে উপযোগী বইয়ের তালিকাটা বাবা মার কাছে একটু বড় হয়ে উঠবে। তখন বাবা মা যথাযথ বই নির্বাচন করার ব্যাপারে তাদের শিশু কিশোরদেরকে পরামর্শ ও দিক নির্দেশনা দিতে পারবেন। তাদের পড়ার সঠিক পন্থাও বাতলে দিতে পারবেন এবং এটা খুবই জরুরি। একথা তাদের পাঠ্য বইয়ের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। স্মৃতিশক্তি বাড়ানোর একটা উপায় হল বই পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখা। লক্ষণীয় কোনো বিষয় নজরে পড়লে সেটা নিজের মতো করে লিখে রাখা। এর ফলে দ্বিতীয়বার পড়ার সময় পুরো বই না পড়লেও চলবে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং লিখে রাখা নোটগুলো দেখলেই মনে পড়ে যাবে।
মনে রাখার আরও একটি উপায় হল টিকা লেখা। বইয়ের কোণে ছোট্ট ছোট্ট অক্ষরেও অনেক টিকা লেখে। বইয়ের মূল টেক্সট পড়ার পর গুরুত্বপূর্ণ পয়েন্টটিকে টিকার মতো লিখে রাখলে সহজেই তা স্মরণে পড়ে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হল মূল শব্দ লিখে রাখা। কোনো একটি লেখা পড়ার পর তার মূল ভাষ্যটিকে এমন একটি শব্দ দিয়ে টিকা লিখে রাখা যে শব্দটি চোখে পড়তেই বক্তব্য বুঝে এসে যায়। মূল টেক্সট আর পড়ার প্রয়োজন পড়ে না, এটা পড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি। এইসব পদ্ধতিতে পড়া হলে বই পড়ার আনন্দটা পাওয়া যায় এবং জ্ঞানের ব্যাপ্তি ঘটে। হযরত আলী আল ইসলাম বলেছেন, যারা বই পড়ে প্রশান্তি লাভ করে, সুখ শান্তি তাদের সঙ্গ ছাড়বে না। তো যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এ প্রত্যাশা রইল। দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
এমন অনেক ব্যক্তিত্ব রয়েছে যাদের দীর্ঘ জীবনের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা রয়েছে, কিন্তু তারপরও তারা মানবাধিকার ইস্যুকে তাদের হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করে। বিশেষ করে পাশ্চাত্যের সরকার ও রাজনৈতিক মহল মানবাধিকার ইস্যুকে সবচেয়ে বেশি অপব্যবহার করছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সন্ত্রাসী ও স্বৈরাচারী সরকারগুলো বিভিন্ন মিথ্যা অজুহাতে অন্তত দুই দশক ধরে অন্য দেশের উপর দখলদারিত্ব বজায় রেখেছে। আগ্রাসন চালিয়ে তারা ওইসব দেশের জনগণের উপর ব্যাপক হত্যাকাণ্ড ও জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি বিয়ের অনুষ্ঠান কিংবা শোকানুষ্ঠানেও বোমা হামলা চালিয়ে তারা মানুষ হত্যা করছে। এসব আগ্রাসী শক্তি শুধু মানবাধিকারের দোহাই দিয়ে সীমাহীন অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তারা ওইসব জনপদে হত্যাকাণ্ড ছাড়াও হাজার হাজার মানুষকে শরণার্থীতে পরিণত করা, তাদেরকে অপমান অপদস্থ করা এবং তাদের ঘর বাড়ি ও অবকাঠামো ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সত্যিকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং আগ্রাসী শক্তিগুলোর প্রতারণার বিষয়টি চিহ্নিত হওয়া খুবই জরুরি। বাস্তবতা হচ্ছে, মানবাধিকার বিষয়টি বর্তমানে পশ্চিমাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ারে পরিণত হয়েছে এবং এ কারণে মানবাধিকারের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ব্যর্থ হচ্ছে। মানবাধিকার বিষয়ে পশ্চিমা সরকারগুলোর স্বৈরাচারী আচরণের কারণে পাশ্চাত্যের মানবাধিকার সংগঠনগুলোর গ্রহণযোগ্যতা ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
আফগানিস্তান, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় বছরের পর বছর ধরে যে যুদ্ধ অপরাধ চলছে এবং মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, যদি ওই একই অবস্থা আজ আমেরিকা কিংবা পাশ্চাত্যের কোনো একটি দেশে বিরাজ করত, তাহলে অসংখ্য ইশতেহার প্রকাশ, বিবৃতি প্রকাশ কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত। গত প্রায় দুই দশক ধরে আমেরিকা ও ন্যাটো সামরিক জোট আফগানিস্তান জবরদখলে রেখে শুধু যে নিজেদের বিপুল অর্থ ও জানমাল খুইয়েছে তাই নয়, একই সাথে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির জনগণও হামলার শিকার হয়েছে এবং বহু আফগান নাগরিক প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে একদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব, অন্যদিকে পাশ্চাত্যের দখলদার শক্তিগুলোর ভুল হিসাব নিকাশের কারণে আফগানিস্তানে বহু মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বাস্তবতা হচ্ছে, বিশ্বের আনাচে কানাচে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে বেশি হাত রয়েছে। মার্কিন কর্মকর্তারা মানবাধিকার রক্ষার দোহাই দিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। সিরিয়া, আফগানিস্তান, ইরাক সহ বিভিন্ন দেশে গণহত্যা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ, ইরান সহ অনেক দেশের বিরুদ্ধে সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ, এসবই মার্কিন মানবাধিকার লঙ্ঘনের নমুনা।
প্রকৃতপক্ষে মার্কিন সরকার সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং বিশ্বব্যাপী তা ছড়িয়ে দিচ্ছে। এর ফলে বিগত বছরগুলোতে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে। মার্কিন সেনারা সন্ত্রাসবাদ দমন এবং আল কায়দা গোষ্ঠীর মোকাবেলার অজুহাতে 2001 সালে আফগানিস্তানে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। প্রায় দুই দশক ধরে জবরদখল চলাকালে নেটো এবং মার্কিন সেনাদের হাতে হাজার হাজার আফগান নাগরিক নিহত হয়েছে। বিদেশি সেনাদের উপস্থিতির ফলে আফগানিস্তানে যুদ্ধের বিস্তার ছাড়াও নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদের বিস্তার এবং মাদক চাষ ও উৎপাদনের ভয়াবহ বিস্তার ঘটে। এভাবে আফগানিস্তান, ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনের দিকে নজর দিলে দেখা যাবে, মানবাধিকার রক্ষার দাবিদার পাশ্চাত্য সেখানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। মানবাধিকারের বিষয়ে তাদের দ্বিমুখী নীতির বিষয়টি এখন আর অস্বীকার করার উপায় নেই।
2009 সালের 4 মে আফগানিস্তানের ফারা প্রদেশে এক হামলায় 145 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। এছাড়া 2010 সালের 23 জুলাই কান্দাহার প্রদেশে এক হামলায় 52 জনের বেশি নারী ও শিশু নিহত হয়। এরপর 2015 সালের 3 অক্টোবর কন্দুজের একটি হাসপাতালে বিমান হামলায় 42 বেসামরিক ব্যক্তি নিহত হয়। এসব ঘটনা আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যায় মার্কিনীদের হাত থাকার সামান্য কিছু নমুনা। আফগানিস্তানের ঘটনায় শুধু যে মার্কিনীদের প্রকৃত চেহারা প্রকাশ হয়ে পড়েছে তাই নয়, একই সাথে যারা গত দুই দশকে মানবাধিকার রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের অজুহাতে যে আগ্রাসন চালিয়েছে তাও মিথ্যা প্রমাণিত হয়েছে। ন্যাটো ও মার্কিন সেনাদের ভুল হিসাব নিকাশের কারণে গত দুই দশকে বহু আফগান নাগরিক নিহত হয়েছে এবং বেশিরভাগ হত্যাকাণ্ড ছিল গোপনে।
যুক্তরাষ্ট্রের বহু সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা এটা স্বীকার করেছেন যে এখনও আল কায়দা গোষ্ঠী আফগানিস্তানে তৎপর রয়েছে এবং আফগানিস্তানে তারা ফের শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। এ অবস্থায় মার্কিন সেনারা ও নেটো বাহিনী গত 20 বছর ধরে আফগানিস্তানে অবস্থান করলেও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো কেন এখনও তৎপর রয়েছে সেটাই আফগানিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সমাজের প্রশ্ন। এমনকি গত 4 বছরে আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের অবস্থানও জোরদার হয়েছে। এ প্রশ্নের জবাবে পর্যবেক্ষকরা বলছেন, গত 20 বছরে মার্কিন সেনারা আফগানিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং তাদেরকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে এ অঞ্চলের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চালিয়েছে। ইচ্ছা। প্রকৃতপক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্র তাদের বিরোধী সব রাষ্ট্রকে কবজায় আনা এবং এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাসীদেরকে ব্যবহার করে প্রক্সি যুদ্ধ শুরু করে।
যদিও মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে, কিন্তু গত ২০ বছরে তারা ওই দেশে ব্যাপক অপরাধ যজ্ঞ চালালেও পাশ্চাত্য বিশ্ব ছিল সম্পূর্ণ নীরব, এবং এভাবে তারাই মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় দৃষ্টান্তে পরিণত হয়। কিন্তু তারপরও আমেরিকা ও ন্যাটো জোট বিভিন্ন দেশে তাদের অবৈধ লক্ষ্য অর্জনের জন্য মিথ্যা বিবৃতি প্রচার করে আন্তর্জাতিক সমাজকে ধোঁকা দিত। প্রকৃতপক্ষে অন্যান্য অনেক কিছুর মতো মানবাধিকার বিষয়েও পাশ্চাত্য দ্বিমুখী আচরণ করাই এর গ্রহণযোগ্যতা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ইউরোপের অনেক দেশ নিজেদেরকে স্বাধীনতা, সভ্যতা ও মানবাধিকারের সূতিকাগার বলে মনে করে, অথচ তাদেরই মিত্র আমেরিকা ও কানাডার মতো দেশগুলো মানবাধিকার ইস্যুতে বৈষম্যমূলক আচরণ করছে।
শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনায় আফগানিস্তানে মার্কিন ও নেটো জোটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা দিন, আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
গত কয়েকটি আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিষণ্ণতার মতো সমস্যা বৃদ্ধির নানা দিক নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা পাশ্চাত্যের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
আজকের আলোচনা শুরু করব আমাদের এক বন্ধুর কানাডা সফরের স্মৃতিচারণ দিয়ে। আমাদের এক বন্ধুর পরিবারের কয়েকজন সদস্য কানাডার টরন্টোতে থাকেন। সেখান থেকে ফিরে আমাদের সঙ্গে সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই বন্ধু বলেন, কানাডার টরন্টোতে আমি যে বাড়িতে ছিলাম তার কাছেই একটা বিশাল পার্ক আছে। পার্কের ভেতর দিয়ে বয়ে গেছে একটি নদী, নদীর উপর একটি ব্রিজ আছে, সেখানে দাঁড়ালে চারপাশের মনোরম দৃশ্য বেশ উপভোগ্য মনে হয়। আসলেই চমৎকার পরিবেশ, আমি ব্রিজে দাঁড়িয়ে সব কিছুকে উপভোগ করতাম। প্রতিদিন সেখানে যেতাম এবং কিছু সময় কাটাতাম, কিন্তু এই ব্রিজে উঠেই অনেক তরুণ তরুণী আত্মহত্যা করে। আমি এখনো বুঝতে পারি না কানাডার তরুণ তরুণীরা কেন এত সুন্দর একটি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বন্ধুর স্মৃতিচারণের পর মার্কিন সাংবাদিক, লেখক ও রাজনৈতিক কর্মী মাইকেল স্নাইডারের একটি বাক্য খুব মনে পড়ছে। তিনি আত্মহত্যা সংক্রান্ত এক নিবন্ধে লিখেছেন, মানুষের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল জীবনের অর্থ ও লক্ষ্য খুঁজে পাওয়া।
বৈষয়িক উন্নতি সত্ত্বেও পাশ্চাত্যের দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে। এসব দেশে অস্বাভাবিক মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে আত্মহত্যা। আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনগুলোর পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে বৎসরে 800,000 মানুষ আত্মহত্যা করে। এছাড়া এর অন্তত 20 গুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়। মৃত্যুবরণকারীদের সঙ্গে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়া মানুষের সংখ্যাকে যোগ করলে আত্মহত্যার প্রবণতার ভয়াবহতা আরও সুস্পষ্ট হয়ে ওঠে। আত্মহত্যার অর্থ বোঝেন না এমন মানুষ হয়তো কম আছেন। স্বেচ্ছায় জীবনের ইতি ঘটানোর নামই আত্মহত্যা। পবিত্র ইসলাম ধর্মে আত্মহত্যা হারাম। যাই হোক, যারা মানসিক অসুস্থতা, বিশেষ করে বিষণ্নতা, হতাশা, ব্যক্তিত্ব ও আবেগের সমস্যা, মাদকাসক্তি আর সিজোফ্রেনিয়ায় ভুগছেন, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এ ধরনের ব্যক্তিরা ভবিষ্যৎ সম্পর্কে হতাশ।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীতে প্রতি ঘন্টায় ১৯ জন মানুষ আত্মহত্যা করেন। পৃথিবীতে মৃত্যুর অষ্টম কারণ হচ্ছে আত্মহত্যা। নারীদের তুলনায় পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এছাড়া ১৫ থেকে ৩৫ বছর বয়সী মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, কারণ সাধারণভাবে এই বয়সে এসে মানুষকে জীবনযাপনের ক্ষেত্রে অন্যকে বেশি সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে হয়। ফ্রান্সে প্রতি বছর ক্যান্সারে যে সংখ্যক মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। ফ্রান্সে প্রতি বছর আত্মহত্যা করে প্রায় ২ লাখ মানুষ। এর মধ্যে ১৫ থেকে ২০ বছর বয়সী তরুণদের মাঝে আত্মহত্যার প্রবণতা বেশি। ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সংস্থা ২০১৭ সালের প্রতিবেদনে বলেছে, সেদেশে ৩ বছরের ব্যবধানে আত্মহত্যার সংখ্যা ২২% বেড়েছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক অনেক বেশি।
ব্রিটেনেও আত্মহত্যার প্রবণতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আত্মহত্যা রোধে নানা পদক্ষেপ নিয়েও এই প্রবণতা কমানো যাচ্ছে না। ২০১৮ সালের ২৭ মার্চ লন্ডনের কেন্দ্রস্থল দিয়ে যারাই গেছেন তারাই একটি অস্বাভাবিক দৃশ্য লক্ষ্য করেছেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল একটি সুউচ্চ ভবনের ছাদের কিনারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ৮৪ জন পুরুষ। মনে হচ্ছিল এখনই ছাদ থেকে তারা নিচে পড়ে যাবে। আসলে এগুলো ছিল বিভিন্ন সাইজের পুরুষের ভাস্কর্য। ৮৪টি ভাস্কর্য রাখার কারণ হল সে সময় ব্রিটেনে প্রতি সপ্তাহে ৮৪ জন পুরুষ আত্মহত্যা করত। শিল্পী মার্ক জ্যাঙ্কিন্স এই উদ্যোগের মাধ্যমে লন্ডনের অধিবাসীদেরকে আত্মহত্যার ভয়াবহ প্রবণতার বিষয়ে সজাগ করতে চেয়েছেন। ব্রিটেনে প্রতি বছর ৪,৫০০ মানুষ আত্মহত্যা করে। সেদেশে ৪৫ বছরের কম বয়সী মানুষের মৃত্যুর বড় কারণ হচ্ছে আত্মহত্যা।
ব্রিটেনই হচ্ছে প্রথম কোন দেশ যেখানে আত্মহত্যা রোধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে। যখন কোনো দেশে একটি সংকট মোকাবেলার জন্য বিশেষ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়, তখন তা থেকে যে বার্তাটি স্পষ্ট হয় তা হল এই সংকটের শেকড় অনেক দূরে পৌঁছে গেছে। ব্রিটেনে একাকিত্ব সামলানো বিষয়েও একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সেদেশে একাকিত্ব ও আত্মহত্যা রোধে আলাদা দুটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার ঘটনা প্রমাণ করে ব্রিটিশ সমাজে মানুষের জীবনযাপন পদ্ধতিতে বড় ধরনের ঘাপলা রয়েছে। ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৪৭,০০০ মানুষ আত্মহত্যা করে। আমেরিকায় এক বছরে আত্মহত্যার এই সংখ্যা ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত আফগানিস্তান ও ইরাকে যুদ্ধে নিহত মার্কিন সেনা সংখ্যার ৭ গুণ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৬ সাল এই সময়ে আমেরিকায় ১৬ থেকে ৬৪ বছর বয়সী মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা ৩৪ গুণ বেড়েছে।
মার্কিন লেখক ও সাংবাদিক মাইকেল স্নাইডার এই রিপোর্ট উদ্ধৃত করে লিখেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় জীবনমান অনেক উন্নত বলা হলেও বাস্তবে এখানকার মানুষজন সুখী নয়। আমরা বিনোদনের মধ্যে একেবারে ডুবে আছি, কিন্তু বাস্তবে আগের প্রজন্মগুলোর চেয়ে বর্তমান প্রজন্ম বেশি সুখী হতে পারেনি। আগের প্রজন্মের চেয়ে বর্তমান প্রজন্মের মানুষ অনেক কম সুখী। যারা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাদের অনেকের সঙ্গে গবেষকরা কথা বলেছেন, তাদের অনেকের উত্তর হচ্ছে বাঁচার ইচ্ছা তো ছিল কিন্তু বাঁচার উপায় নেই। এখন প্রশ্ন হল, পাশ্চাত্যের দেশগুলো অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি সাধন করার পরও কেন সেখানকার মানুষেরা আত্মহত্যা করতে চায়? তাদের এ ধরনের অযৌক্তিক ও ঘৃণ্য পথ বেছে নেয়ার কারণ কি? কিসের ঘাটতি তাদের? আজকের আসরের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, তাই আগামী আসরে এসব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব, এর প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, আগামী আসর শোনার আগাম আমন্ত্রণ রইল।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը